الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি এতে আপনাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হজ ও আমরা। হজ করা কিভাবে প্রয়োজন ছিল, কার করার প্রয়োজন ছিল, আর আমরা কোথায় যাচ্ছি, আমরা কোন দিকে হাঁটতে শুরু করেছি, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে, ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল যাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদেরই উপর ফরজ করেছেন হজকে। যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান সূরা বাকারা আয়াত নাম্বার 196, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের মাঝে এমন একটি সময় আসবে আমার উম্মতের মধ্যকার ধনীরা ভ্রমণ ও আনন্দের জন্য, মধ্যবিত্তরা ব্যবসার জন্য, কারীরা দেখানোর ও শুনানোর জন্য, আর গরিবরা ভিক্ষার জন্য হজ করবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার নির্দেশ দিয়েছেন যারা সামর্থ্যবান, কিন্তু আমরা কি পরিপূর্ণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য হজে যেতে পারছি? আবার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন কিন্তু তারা অনেকেই হজে যাচ্ছি না, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহরই জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। হুজুরে করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অনুসরণের জন্য আমরা হজ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন মাজিদে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করি। রাসূল করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে ইরশাদ করেছেন যে এমন একটি সময় আসবে যারা ভ্রমণের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, দেখানোর উদ্দেশ্যে, ভিক্ষার উদ্দেশ্যে হজ করা হবে। আমরা তো এমনটি করছি না, আমরা তো ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হারাম মাল নিয়ে হজে যায় আর লাব্বাইক বলে, তখন অদৃশ্য থেকে হাতিফ জবাব দেয়, না তোমার লাব্বাইক কবুল, না খেদমত কবুল, এবং তোমার হজ তোমার মুখের উপর ছুঁড়ে মারা হয়। এ পর্যন্ত বলে থাকে যে তুমি ওই হারাম মাল যা তোমার দখলে রয়েছে তা তার হকদারদেরকে ফিরিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এক প্রথমত আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আমি হজে যাচ্ছি কিনা, যদি যাচ্ছি ওই নিয়তটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টি কিনা, নাকি লোক বলবে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা হজ করে না এই জন্য যাচ্ছি, আবার আমি যে সম্পদ উপার্জন করছি ওই সম্পদ হালাল কিনা হারাম, যদি হারাম হয় ওই হারাম সম্পদ দিয়ে কোন ধরনের এবাদত আল্লাহ তাআলার কাছে কবুল নয়। আমরা শুনলাম যে হারাম সম্পদ নিয়ে, হারাম সম্পদের বিনিময়ে, হারাম সম্পদের মাধ্যমে যদি কেউ হজে যায়, যখন সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাতিফ আহ্বানকারী আহ্বান করবে তোমার এই লাব্বাইক কবুল না, তোমার এই খেদমত কবুল না, হজকে মুখের উপর ছুঁড়ে মারবে। তার মানে হচ্ছে প্রিয় ইসলামী ভাই, আমরা হজ আদায় করব যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিন্তু সেটা হতে হবে হালাল সম্পদ থেকে, সেটা হতে হবে হালাল পন্থায়। শুধু হজ কেন, আমাদের জীবনের কোন অংশের মধ্যেই যদি হারাম প্রবেশ করে তো সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন, কিন্তু প্রিয় ইসলামী ভাই আমি কি সেটা করতে পারছি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাবরুর হজের বদলা হল জান্নাত। মাবরুর মানে মকবুল। আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজের মাবরুরিয়াত তথা কল্যাণ কোন বস্তুর সাথে সম্পর্কিত? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ভালো কথাবার্তা বলা আর খাবার খাওয়ানো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা জানলাম যে ভালো ভালো কথা বলা হজের মধ্যে, কিন্তু আমরা অনেকেই যারা হজে গিয়েছি আমরা হয়তো বা এটা দেখেছি যে হজের মধ্যে যাওয়ার পরেও আজে বাজে কথা শুরু হয়ে যায়, না এটা থেকে হেফাজতে থাকতে হবে। পাশাপাশি হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ করেছেন কিন্তু তারা যদি হজ আদায় না করে তাহলে তারা ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান তাতে কিছু আসে যায় না। প্রিয় ইসলামী ভাইরা, ফরজ যখন আমার উপর হয়ে গেল হজ, এটা আমাকে আদায় করে নিতে হবে, আল্লাহ তাআলার হুকুম এটা ফরজ। এমনিতে তো আমাদের উপর ফরজ হয়নি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় তো আমাদের উপর ফরজ হয়েছে। দরিদ্র ব্যক্তিদের উপর তো আল্লাহ তাআলা হজ ফরজ করেননি, হজ ফরজ তার উপর যে নিজের পরিবার, যদি তার উপর কোনো পরিবার থাকে হজের সফর থেকে ফিরে আসা পর্যন্ত এই সময় খরচ বহন করতে পারা এবং হজে যাওয়া আসার যে খরচ, শরীর সুস্থ থাকা, যখন এই বিষয়গুলো আসবে তখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা পরিলক্ষিত হয়, আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায় যে আমি লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু আমি হজে যাচ্ছি না, বলা হয় যে ভাইজান হজ করেছেন, বলে যে না ছেলেটাকে বিয়ে করাইয়া তারপর হজে যাব। ছেলেকে বিয়ে করানো এটা তো আপনার উপর এইভাবে ফরজ না, হজ তো আপনার উপর ফরজ। অনেকে জিজ্ঞাসা করলে বলা হয় ভাই মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর হজে যাব, মেয়ে বিয়ে দেওয়ার অবস্থান মেয়ের জায়গাতে, কিন্তু হজ যে আপনার উপর ফরজ হয়ে গিয়েছে, হজকে হজের সময় আপনাকে আদায় করে দিতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উপর হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমাদের হজ আদায় করতে হবে, আমরা যেন কোনো মতেই এদিক সেদিক না যাই, হজ ফরজ বাস হজ করে নেব। আমার মেয়ের তো বিয়ে দেয়নি, আবার অনেকে চিন্তা করি ছেলেকে বিয়ে করাইনি, ঘরটাকে তৈরি করে তারপর হজ করব। না, অনেকে আবার এই চিন্তা করি আমি তো বিয়েই করে নিই যে আমি আবার হজ করব। বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই, ছেলের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই, মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই, মালের সাথে, শারীরিক সুস্থতার সাথে, রাস্তার নিরাপত্তার সাথে যেই শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তের ওই সংজ্ঞার মধ্যে যখন আপনি চলে আসবেন, যখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, সাথে সাথে ওই বছরই আপনার উপর হজ আদায় করা ফরজ হয়ে যাবে। ফরজ হচ্ছে হজ, আর আমি হজ আদায় করছি না, এরকম অসংখ্য মুসলমান রয়েছে প্রিয় ইসলামী ভাইরা, অসংখ্য মুসলমান যে হজ ফরজ হয়েছে, হজ ফরজ আদায় না করে সে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়েছে। অসংখ্য মানুষকে আমরা দেখেছি যাদের উপর হজ ফরজ ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছে কিন্তু সে হজ আদায় করতে যায়নি, ফরজ আদায় করতে যায়নি। আল আমান, আল হাফিজ, আল্লাহ তাআলার কাছে পানা। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে করিম আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ ফরমান হাজি সাহেবদের ব্যাপারে যারা হজ আদায় করছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, একজন হাজি সাহেব নিজ পরিবারের মধ্য থেকে 400 ব্যক্তিকে সুপারিশ করবে এবং গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, হাজির ক্ষমা হয়ে যায়, আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করেন তার জন্য ক্ষমা হয়ে যায়। যে হজ আদায় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, যার জন্য দোয়া করে তাকেও ক্ষমা করে দেন। কত বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, তারপরও আজকে আমরা টাল বাহানা করছি, এদিক সেদিক করছি, এমন না তেমন, এমন না তেমন, এমন না তেমন, আজ না কাল, কাল না আজ। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন আমাদের কাছে টাকা আসে, আমরা সেটাকে বিভিন্ন ব্যবসার মধ্যে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে থাকি, করতে থাকি, একটা ঘর আরেকটা ঘর বানাতে থাকি, বিল্ডিং তৈরি করি, ব্যস্ততার মধ্যে একের পর এক করছি, কিন্তু হজ আমি আদায় করছি না। এই বিষয়গুলো কি আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজ করেছেন থেকে আমরা ক্ষমা পেতে পারব? আমি যদি আগামী বছর জীবিত না থাকি, আমি যদি আগামী বছর বেঁচে না থাকি, তো কিভাবে আমি হজ আদায় করব? আর আগামী বছর যে আমার সে তৌফিক থাকবে, এই অর্থ সামর্থ্য থাকবে, তার কি কোনো নিশ্চয়তা আছে? মনে রাখবেন, হজ যখন আপনার উপর ফরজ হয়ে যাবে, ওই সময়ে যদি আপনি আদায় না করেন, পরবর্তীতে যদি আপনার অর্থ সামর্থ্য চলে যায়, কিন্তু আপনার উপর কিন্তু ফরজ থেকেই যাবে, ফরজ থেকেই যাবে। আপনি যদি না আদায় করে থাকেন তো গুনাহগার হবেন। আমরা যেন বিলম্ব না করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে হজ করবে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করবেন। আমরা মনে করি অনেকে কতগুলো টাকা খরচ হয়ে গেল, আরে ভাই টাকা খরচ হলো, সম্পদ খরচ হলো, দিয়েছে কে? যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আহ্বান করেছে হজ করার জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর মাহবুব সরকার দু আলম আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ ফরমান, হাজি সাহেবদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ অথবা উমরা করার উদ্দেশ্যে বের হয় এবং রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, তার হিসাব নিকাশ হবে না, আর তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই আহ্বানের চেয়ে উত্তম আহ্বান কি হতে পারে? তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের তো এই দোয়াই করা চাই, হে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে হজের তৌফিক দাও, হজে নিয়ে যাও এবং সে অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করো। কিন্তু আমরা সেদিকে দোয়া করি না, আমাদের দোয়া থাকে এই আল্লাহ ব্যবসা বাড়িয়ে দাও, এটা করো, দুনিয়া 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 এটার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের চিন্তা চেতনাকে একটুখানি ঘুরিয়ে আনার চেষ্টা করি, এই দুনিয়াটা খুব সামান্য সময়ের জন্য দেয়া হয়েছে। আমার আলা হযরত আজিমুল বরকাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, সম্ভব হলে আপনি পায়ে হেঁটে মক্কা থেকে মিনা, আরাফা ইত্যাদিতে যান, যখন আপনি মক্কা শরীফ ফিরে আসবেন তখন আপনার প্রত্যেক কদমের বিনিময়ে 7 কোটি নেকি লিখা হবে। আমরা তো আর হেঁটে বাংলাদেশ থেকে আমাদের মাতৃভূমি থেকে তো আর যেতে পারবো না, এখানে যে হাঁটার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে মক্কাতুল মুকাররমাতে গিয়ে সেখান থেকে মুজদালিফা, আরাফা, আরাফা, মুজদালিফা, মিনা ওই জায়গায় হেঁটে করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, রসুল করিম রউফুর রহিম আলিহি সালাম ইরশাদ করেন, এমন অনেক গুণা রয়েছে যা আরাফাতের ময়দানে দণ্ডায়মান হওয়ার ছাড়া মাফ হয় না। তিনি আরো ইরশাদ ফরমান, আরাফার দিন শয়তান যেমন অকৃতকার্য পদস্থ ও বিষণ্ন হয় তেমন আর কোনো দিনই হয় না, কেননা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অশেষ করুণা বর্ষণ করেন এবং অসংখ্য কবিরা গুনাহকে মাফ করে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ইন্তেকাল করল, কিয়ামত পর্যন্ত প্রতি বছর তার নামায় আমলের মধ্যে এক হজ ও এক উমরার সওয়াব লিখে দেওয়া হবে। যে ব্যক্তি মক্কা কিংবা মদিনা শরীফে পৌঁছে ইন্তেকাল করল সে ব্যক্তি কিয়ামতের দিন মহাবিচারের দায় থেকে মুক্তি লাভ করবে। অন্য হাদিসে করিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, বিশুদ্ধ ও মকবুল একটি হজ সমগ্র পৃথিবীর যাবতীয় দ্রব্য অপেক্ষা উত্তম, বেহেস ব্যতীত এর কোনো কিছুই এর বিনিময় হতে পারে না। মকবুল হজের বিনিময়ে জান্নাত ব্যতীত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, বিনিময় জান্নাত যেখানে বলা হচ্ছে মকবুল হজের বিনিময়। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমি সেই পথে যেতে রাজি হই না, অনেকে হজ করতে যেতে বলে হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আমরা চিন্তা করি যাব, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা আপনি কি কখনো আপনার সম্পদকে হিসাব করেছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা? আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেই যখনই আপনার উপর সম্পদ চলে আসছে ওই পরিমাণ যে মক্কাতুল মুকাররমাতে যাওয়া আসার খরচ আপনি বহন করতে পারেন, এবং আপনার উপর যদি কারোর দায়ী দায়িত্ব থাকে তাদের ভরণ পোষণের ভার, এই ভরণ পোষণের ভার যদি থেকে থাকে ওইটা খরচটা আপনি বহন করতে পারেন এবং রাস্তা নিরাপদ থাকে, কোনো ধরনের বাধা না থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। আমাদের উপর হজ ফরজ হয়েছে কিনা হয়তো বা এটাও জানি না, এটাও জানার সময় কোথায়, কখন আমার উপর হজ ফরজ হচ্ছে, কখন আমার উপর জাকাত ফরজ হচ্ছে, নামাজ এর ফরজ কি রয়েছে, এগুলো জানার সময় কোথায়। শুধু দুনিয়া কামাতে হবে, দুনিয়ার মাল দৌলত কামাতে হবে, দুনিয়ার সম্মান কামাতে হবে, দুনিয়ার ইজ্জত কামাতে হবে, এটা নিয়ে তো আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। কে কতটুকু বড় থেকে বড় বিজনেস ব্যবসা খুলতে পারে, দুনিয়ার বড় থেকে বড় পিএইচডি অর্জন করতে পারে, এগুলোই নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। আমাকে যে পৃথিবী থেকে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছতে হবে, এদিক থেকে আমরা আমাদের চিন্তা চেতনাকে ঘুরিয়ে ফেলেছি। না প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের কিছু চিন্তা করার জন্য, হাদিসে পাকের মধ্যে এসেছে, আর দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। অন্য হাদিসে করিমের মধ্যে এসেছে দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত্রফল। কিন্তু আমি কি এই ক্ষেত্রফল, এই দুনিয়াটাকে চাষাবাদ করছি আখেরাতের জন্য, নাকি এই দুনিয়াটাকে আমি সবকিছু মনে করছি? যারা দুনিয়াটাকে সবকিছু মনে করি, তারাই যখন কোনো কিছু ফরজ হয় সেটাকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি না। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে হজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা হজকে পালন করব। আমাদের মতো চিন্তা চেতনা দিয়ে দুনিয়ার দিকে আমরা দৌড়তে থাকবো না, হজ থেকে আমরা বিরত থাকবো না, বরং আমরা হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা হজকে পালন করব। কোনো অবস্থাতেই আমরা হজকে বিলম্বিত করব না। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা হজ করেছি, করতে যাচ্ছি, করব, হজ করার পর কিংবা হজ করতে যাওয়ার সময় আমাদের উপর আরো একটি বিপদ চলে আসে। শয়তান প্রথমত আমাদের হজ করতেই যেতে দেয় না। যখন এটা থেকে আমরা একটু যুদ্ধ করে বের হই না করব, তখন শয়তান আমাদেরকে অন্যদিকে ধাবিত করে। যেহেতু একটু প্রকাশ হয় যে হজে যাবে, কে, কেমন, এরকম, তো সবাই আসে দোয়া করার জন্য, হুজুর ভাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এভাবে দোয়া করবেন, এইভাবে বলতে থাকে। নিজের ভিতর অহংকার ঢুকছে না তো, নিজের ভিতর একটু অন্যের থেকে উত্তম মনে হচ্ছে না তো? অন্যের থেকে যদি আপনি নিজেকে উত্তম মনে করেন, মনে রাখবেন এটাই হচ্ছে আমাদের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট। না, আমরা যেন কখনো এটা না করি, অহংকারকে আমরা প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একবার ট্রেন ঝকঝক করে নিজ গন্তব্যের দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিল, আর তাতে দুই ব্যক্তি কাছাকাছি বসা ছিল। আমরাও যেমনইভাবে সফরের মধ্যে দুইজন একসাথে চলতে থাকি, অনেকে পাশের সিটে বসা থাকে, তো তেমনি দুইজন বসা ছিল। একজন কথা শুরু করতে জিজ্ঞাসা করলো, জনাব আপনার নাম কি? উত্তর দিলেন, হাজি শফিক। আর আপনার নাম কি? দ্বিতীয় জন জিজ্ঞাসা করলো, তখন প্রথম ব্যক্তি উত্তর দিল, নামাজি রফিক। হাজি সাহেব খুবই আশ্চর্য হল এবং জিজ্ঞাসা করলো, হ্যাঁ নামাজি রফিক, তো খুব আশ্চর্যজনক নাম মনে হচ্ছে। নামাজি ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি বলুন কতবার আপনি হজ পালন করেছেন? হাজি সাহেব বলল, আলহামদুলিল্লাহ বিগত বছরই তো হজ করে আসলাম। নামাজি ব্যক্তি তখন বলতে শুরু করল, আপনি জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। নির্দ্বিধায় নিজে নিজেকে হাজি বলতে লাগলেন, আর আপনার কৃত হজের প্রচার করতে লিপ্ত হয়ে গেলেন, আর আমি তো অনেক বছর থেকে ধারাবাহিকভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছি, গুরুত্বের সাথে পালন করে আসছি, তাই আমি যদি নিজেকে নিজে নামাজি বলে থাকি তাহলে অবাক হওয়ার কি আছে? মাধানী চ্যানেল দর্শক বৃন্দ, আপনারা হয়তো বুঝে গেছেন, আসলে বর্তমানে লৌকিকতার সীমা ছাড়িয়ে গেছে। আশ্চর্য তামাশা যে যখন হাজি সাহেব হজে আসা যাওয়া করে, তখন কোনো প্রকারের ভালো ভালো নিয়ত ব্যতীত পূর্ণ দালান ঝিলমিল বাতি দ্বারা সাজানো হয়, ঘরে হজ মুবারক লেখা হয়, বোর্ড লাগিয়ে দেওয়া হয়, তওবা তওবা। দেখা যায় কোথাও কোথাও হাজি সাহেব তো ইহরাম পরিহিত অবস্থায় সুন্দর সুন্দর ছবি উঠাতে শুরু করে দেয়। অবশ্য এগুলো কি? পলাতক হতভাগা পাপী উম্মত হয়ে নিজ আকালী সালাতু সালামের দরবারে এভাবে ধুমধাম করে যাওয়া আপনি কি উচিত মনে করেন? কখনো না, কখনো না। কান্নারত অবস্থায়, আফসোস করতে করতে, কম্পমান ভিতর হৃদয়ের নম্র অবস্থায় হাজিরি দেওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা, কখনো কি কোন অপরাধী, দাগী আসামি যখন বিচারকের দরবারে হাজির হয়, বিচারকের দরবারে যায়, তখন কি সেজে গুজে আনন্দ চিত্তে সে গিয়ে উপস্থিত হয়, না বিনয়ের সাথে নম্রতার সাথে ওই বিচারকের কাছে গিয়ে হাজির হয়, জানি না কোন অপরাধে আমাকে শাস্তি দেওয়া হয়, বিনয়ী থাকে। আমরা ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাবারকাতালার ঘরে হাজিরি দেওয়ার জন্য যাচ্ছি, ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার ঘরকে তাওয়াফ করার জন্য যাচ্ছি। পুরো জীবনের গুনাহ নাফরমানি, কত জীবনের কালিমা যুক্ত আমাদের এই জীবন আমল নামাকে নিয়ে আমি যাচ্ছি এক দাগি আসামি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরি দেওয়ার জন্য যাচ্ছি। কিভাবে আমাদের হাজিরির অবস্থান হওয়া উচিত? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত ব্যতি রেখে শুধুমাত্র নফসের স্বাদে পরেও আত্মতৃপ্তির কারণে নিজ ঘরের উপর হজ মুবারক এই সাইনবোর্ড ডিজিটাল লাগানো ব্যক্তিরা, নিজ হজের ডাকডোল পিটিয়ে খুব চর্চাকারীরা একটা ঘটনাকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। বসরা নগরী থেকে হযরতে সাইয়েদুনা সুফিয়ান সরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হজের জন্য পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। কেউ তাকে আরজ করল, আপনি সাওয়ারিতে বাহনের উপর আরোহণ করছেন না কেন? তিনি বলতে লাগলেন, পলাতক কোন গোলাম যখন তার মনিবের দরবারে সন্ধি করার জন্য উপস্থিত হয়, চুক্তি করার জন্য উপস্থিত হয়, তখন তাকে কি আরোহী হয়ে আসা উচিত? আমি মাথা দিয়ে চলার মতো এই পবিত্র ভূমিতে যেতে খুব লজ্জা বোধ করছি। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি বর্ণনা করেন, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, আপনি কি কখনো কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছেন? ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা যখন বিনয় প্রকাশ করে বললেন, কোথায় বাইতুল্লাহ শরীফ আর কোথায় আমার নোংরা পা, আমি তো আমার পাগুলোকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার উপযুক্ত মনে করি না, কেননা এটা তো আমি জানি না যে এই পা কোথায় কোথায় এবং কেমন কেমন জায়গা অতিক্রম করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলযীম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বুজুর্গদের আউলিয়ায়ে কামিলিনদের হজ করার পদ্ধতি আমরা কিছুটা শুনলাম, তিনারা কিভাবে হজ পালন করেছিলেন, নিজেদেরকে সকল প্রকার রিয়া অহংকার থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করেছিলেন। প্রিয় মদিনার মুসাফিররা সম্ভবত নামাজ রোজা ইত্যাদির তুলনায় হজে অনেক বেশি, বরং প্রতি কদমেই রিয়াকারীর অপবাদ সমূহ সামনে আসে। হজ এমন একটি ইবাদত যা প্রথমত প্রকাশ্যভাবে করা হয়, দ্বিতীয়ত প্রত্যেকের তা নসিব হয় না, এজন্য লোকেরা নর্মতার সাথে সাক্ষাৎ করে, সম্মান করে, হাত চুমু দেয়, ফুল দেয়, দোয়ার আবেদন করে। এইসব জায়গাতে হাজি সাহেব কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, কেননা লোকদের বিশ্বস্ততামূলক আচরণের মধ্যে কিছু এমন স্বাদ থাকে যার কারণে ইবাদতের বড় থেকে বড় কষ্টকে ফুল মনে হয়। অনেক সময় বান্দা আত্মপছন্দ রিয়াকারী ধ্বংসলীলার গর্তের মধ্যে পতিত হয়, কিন্তু তার এসবের ব্যাপারেও খবর থাকে না। তার মনে চাই যে সব লোক আমার হজে যাওয়ার বিষয়টি জানুক, যেন আমার সাথে সে মিলে মোবারকবাদ পেশ করে, উপহার দেয়, গলায় ফুল দেয়, আমার জন্য দোয়ার জন্য বলে, মদিনাতে সালাম করার জন্য অনুরোধ করে, আর আমাকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্ট পর্যন্ত আসে, ইত্যাদি ইত্যাদি প্রবৃত্তিগুলো আমাদের হৃদয়ের মধ্যে শয়তান জাগ্রত করে। এলমে দিন না থাকার কারণে হাজি অনেক সময় শয়তানের খেলনায় পরিণত হয়ে যায়। এই জন্য শয়তানের ধোকা থেকে সাবধান থাকতে গিয়ে নিজের মনের মধ্যে খুবই বিনয়ী ভাব সৃষ্টি করুন, প্রদর্শনীর ভাব থেকে নিজেকে বাঁচান। খোদার কসম, রিয়াকারীর শাস্তি কারো পক্ষে সহ্য করা সম্ভবপর হবে না। হ্যাঁ, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 616 পৃষ্ঠা সম্বলিত নেকির দাওয়াত এর প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায় একটি হাদিস শরীফ রয়েছে। নবী করিম আলাইহিসসালাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে জাহান্নামে একটি উপত্যকা রয়েছে যা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ তাআলা এই উপত্যকায় উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল রিয়াকারদের জন্য প্রস্তুত করেছেন যারা কোরআনে হাফেজ, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সৎকাকারী, আল্লাহ তাআলার ঘরে হাজি, আল্লাহ তাআলার পথে বের হওয়া মুসাফির ব্যক্তির জন্য। অর্থাৎ এই হজটা, ওই কোরআনে হাফেজটা সে আল্লাহ তাআলার জন্য না, রিয়াকারী লোক দেখানোর জন্য করবে। নেকির দাওয়াতের প্রথম খণ্ডের 76 পৃষ্ঠায় রয়েছে নিজের হজ ও উমরার সংখ্যা, কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিদিনের পরিমাণের সংখ্যা, রজব শাবান মুআজ্জমে পরিপূর্ণ অন্যান্য নফল রোজা সমূহ, নফল ইবাদত সমূহ, দুরূদ শরীফের সংখ্যা, এজন্য প্রকাশ করা যেন বাহবা দেওয়া হয় আর লোকদের অন্তর শ্রদ্ধাব সৃষ্টি হয়। এজন্য হজ বা অথবা নিজের হজকে প্রকাশ করা যেন লোকেরা হাজি বলে, সাক্ষাতের জন্য হাজির হয়, অনুনয় বিনয় করে, দোয়ার জন্য অনুরোধ করে, উপহার ইত্যাদি পেশ করে। যদি নিজেকে সম্মানের পাত্র বানানো বা তোহফা পাওয়ার উদ্দেশ্য না হয়, বরং নিয়ামতের আলোচনা ভালো ভালো নিয়তসমূহ বিদ্যমান থাকে, তবে হজ উমরার কথা প্রকাশ করা, সম্মানিত ব্যক্তিবর্গ আত্মীয় স্বজনের একত্রিত করা, মাহফিলে মদিনা আয়োজন করা কোনো নিষেধ নেই, বরং আখিরাতের জন্য সওয়াবের একটি মাধ্যম হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন এই বিষয়টা হচ্ছে আপনার মনের সাথে সম্পর্কিত। আপনি কি জন্য করছেন, বিষয়টা কঠিন একটু। অহংকার থেকে বাঁচা, রিয়াকারি থেকে বাঁচা একটু কঠিন বিষয়। তো আমরা যেন হজ করব আল্লাহ তাআলার জন্য, লোক দেখানোর জন্য না। লোক কি বলে এজন্য আমি হজ করব না, আমার টাকা আছে না গেলে লোক কি বলবে এজন্য না, মানুষ কি বলবে এজন্য না, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এজন্য আমি হজ করতে যাব। আল্লাহ থেকে পানা। আমাদের এখানে এমন কিছু কালচার অবলোকন করা যায় যে হাজি হজ করা এটাকে একটা অন্যরকম অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, নাম প্রচারণার একটি মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। হাজি সাহেব, অমুক হাজি সাহেব, হাজি সাহেব, একটা আমাদের পদবি নেওয়ার জন্য হজটা করে আসি, এটাকে অন্য একটি দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের কি হজ যাদের উপর ফরজ হয়েছে আমরা হজ আদায় করব, বিলম্ব করব না, এবং হজের যে পদ্ধতি, হজের যে নিয়ম, এই হজের নিয়ম অনুযায়ী আমরা হজ আদায় করব। আমাদের চিন্তা চেতনার মধ্যে যেমনভাবে আসছে আমরা যেন ওইভাবে হজ না করি, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে হজ আদায় করার জন্য তাগিদ দিয়েছেন, আমাদের প্রিয় আকা আলাইহি সালাতু ওয়াসালাম যেইভাবে ইখলাসের সাথে হজকে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা যেন সেটাকে ফলো করি। আমি যেন আমার সামাজিক অবস্থান, আমার এখানে কি হয়, আমি এটা না করলে লোক কি বলবে, আমি এটা না বললে আমার আত্মীয় কি বলবে, এই বিষয়ের দিকে না দেখি আমার শুধু আর শুধু আল্লাহ আজ্জা জাল্লার যেন সন্তুষ্টি থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখন হজের মধ্যে যাব তখন আমাদের মধ্যে বিনয়ী ভাব থাকা চাই, বিনয়ের চিহ্ন থাকা চাই, কিন্তু আমরা এ বিষয়টা করতে পারি না। আমরা শুনলাম বুজুর্গানে দিনদের যে তিনারা কিভাবে হজ করার জন্য কাবাতুল্লাহর সামনে হাজির হতেন, আল্লাহ তালার ঘরের সামনে যাওয়ার জন্য কিভাবে তারা প্রস্তুত হতেন, যে একজন আসামির মতো। আল্লাহ তালা তৌফিক দিলে হজ আদায় করে হুজুরে করিম সাল্লাহ আলাইস্লামের দরবারে হাজিরি। আহ সুবহানাল্লাহ বিহামদি, আমার নবী আলাইসালামের দরবারে হাজিরি, ওই নবী আলাইহিস সালামের দরবারে হাজিরি, যে নবী সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালাই করে দাও। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন আমাদের জন্য কেঁদেছেন, কখনো বা পেটে পাথর বেঁধেছেন, কখনো বা তায়েফের ময়দানে গিয়ে পাথরের আঘাতে জর্জরিত হয়ে বেকারার হয়ে জমিনে বসে পড়েছেন। ফেরেশতা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, এদেরকে আমরা পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেই। আমার দয়ালু আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এরা বুঝতে পারেনি, এদেরকে যদি ধ্বংস করে দেয়া হয় আল্লাহকে কে ডাকবে, তারা বুঝেনি। দয়ালু আকালেহি সালাতু সালাম কখনো কখনো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে ইমানের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য ক্ষত বিক্ষত হয়েছেন, সারাটি জীবন কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জাহিরি এবং বাতিন প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু জানে, ওই নবীর দরবারে আমি কিভাবে হাজির হব, ওই নবীর দরবারে কোন মুখ নিয়ে কোন চেহারা নিয়ে আমি আল্লাহর নবী আলাইহিসসালামের দরবার হাজির হব, কোন হাত নিয়ে কোন পা দিয়ে, যে পা দিয়ে নাফরমানি করেছি, যে হাত দিয়ে গুনাহ করেছি, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছি, ওই দেহ নিয়ে ওই পবিত্র মহান সত্তা রসুলে করিম আলাইহিসসালামের দরবারে কিভাবে হাজির দিব, এই মুখ দিয়ে কিভাবে আল্লাহর নবী আলাইহিসসালামের দরবারে হাজির হয়ে সালাম পেশ করব। প্রিয় ইসলামী ভাইরা, বিনয়ের সাথে আকুতির সাথে আমরা নবী আলাইহিসসালামের দরবারে উপস্থিত হয়ে নবীকে সালাম পেশ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা নিসা আয়াত নাম্বার 64, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব, তারা আপনার দরবারে হাজির হয় অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় দরবারে হাজিরি দেব, আল্লাহ তাআলাই তো শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হওয়ার জন্য। নিজের নফসের প্রতি জুলুম করার পর আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে করিম আলাইহিস সালামের দরবারে হাজির হব বিনয়ের সাথে গুনাহ মাফের জন্য। হুজুরে করিম আলাইহিস সালাতু সালাম তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে হাজির হচ্ছি বিনয়ের সাথে, আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ারে হাজিরি দেব। হজ সম্পন্ন করে আবার বিনয়ের সাথে আমরা আল্লাহ তাআলা যদি হায়াত দেন আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে আসব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই হজ ওইভাবে আমরা করব যেভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা যেন আমাদের চিন্তা চেতনার মতো করে আমাদের ইচ্ছা অনুযায়ী হজকে পালন না করি, হজ তাকে হজের স্থানেই রেখে দেই, আমাদের মতো না আনি, বরং আমরা যেন হজের হুকুম মোতাবেক চলে হজের সঠিক হুকুম আহকামকে পালন করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করছে যেন আমরা প্রতিটি ফরজকে সঠিকভাবে পালন করতে পারি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে এই তাগিদ দেওয়া হচ্ছে, হে আশেকানে রসুলগণ, আসুন আমরা আমাদের ফরজ ওয়াজিব সুন্নতগুলোকে সঠিকভাবে পালন করি, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহির সন্তুষ্টিকে হাসিল করে নেই। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চাই, আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেকই চলতে হবে, আর এই আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণভাবে পালন করার জন্য দাওয়াত ইসলামী আপনাকে উদ্বুদ্ধ করছে। আপনি এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হন, এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে পরিপূর্ণ একজন মুমিন হিসেবে, পরিপূর্ণ একজন মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করুন। দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে আশিকের রসুল হিসেবে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নাবিগিল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।